শ্রোতা বন্ধু, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুভেচ্ছা জানাই, যিনি শান্তিদাতা মাবুদ, যিনি চান যেন প্রত্যেকে ধার্মিকতার পথ সম্পর্কে বুঝতে পারে ও সেই পথে নিজেদের সমর্পণ করে যা তিনি স্থাপন করেছেন। তার মধ্যেই রয়েছে চিরকালের সত্যিকারের শান্তি। আপনাদের প্রিয় অনুষ্ঠান ধার্মিকতার পথ উপস্থাপন করতে পেরে আমরা আজ সত্যিই অনেক খুশি। তৌরাত শরীফ অধ্যয়ন করতে গিয়ে আমরা দেখেছি যে কিভাবে আল্লাহ প্রতিজ্ঞা করেছিলেন যে ইব্রাহিমকে তিনি একটি নতুন জাতির পিতা তৈরি করবেন, যার মধ্যে দিয়ে আল্লাহর নবীগণ এবং পৃথিবীর নাজাতদাতা আসবেন। যাই হোক, গল্পের এই সময় পর্যন্ত সারি ইব্রাহিমের স্ত্রীর কোনো সন্তান ছিল না এবং সারি ও ইব্রাহিম উভয়েরই অনেক বয়স হয়ে গিয়েছিল। আজকে আমরা আরেকটি মজাদার গল্প শুনব। আমরা তিনজন লোককে দেখতে পাব যারা ইব্রাহিমের সাথে দেখা করতে এসেছিলেন। যাই হোক, এই তিনজন ব্যক্তি সাধারণ মানুষের চেয়েও বেশি কিছু ছিলেন। তাদের মধ্যে দুইজন ছিলেন ফেরেস্তা এবং অন্যজন ছিলেন মাবুদ আল্লাহ পাক নিজেই। অনেকেই বললেন যে আল্লাহ পাক মানুষরূপে ইব্রাহিমের কাছে আসতে পারে না, কিন্তু তারা হয়তো ভুলে গেছেন যে আল্লাহ পাক মহান এবং তার কাছে কোনো কিছুই কঠিন নয়। আল্লাহ পাক সব কিছু করতে পারেন, শুধুমাত্র অধার্মিকতার কাজ ছাড়া। আজকে আমরা তৌরাত শরীফ থেকে চারটি রুকু পড়তে যাচ্ছি। পয়দায়েশ পুস্তকের ১৮ নম্বর রুকুতে লেখা আছে,
ইব্রাহিম যখন মমরির এলন বনের কাছে বাস করছিলেন, তখন মাবুদ একদিন তাকে দেখা দিয়েছিলেন। ইব্রাহিম সেই দিন দুপুরের রোদে তার তাম্বুর দরজায় বসেছিলেন। এমন সময় তিনি চোখ তুলে দেখলেন, তার সামনে কিছুটা দূরে তিনজন লোক দাঁড়িয়ে আছেন। তাদের দেখামাত্র তিনি তাম্বুর দরজার কাছ থেকে দৌড়ে গিয়ে মাটিতে উবুর হয়ে তাদের সালাম জানিয়ে বললেন, দেখুন, যদি অসুবিধা না হয় তবে দয়া করে আপনার এই গোলামকে পাশ কাটিয়ে চলে যাবেন না, আমি একটু পানি আনিয়ে দিচ্ছি, আপনারা পা ধুয়ে নিন, তারপর আপনারা এই গাছের তলায় একটুক্ষণ বিশ্রাম করুন। আপনাদের এই গোলামের এখানে যখন এসেছেন তখন আমি কিছু খাবার নিয়ে আসি, তাতে সতেজ হয়ে আপনারা আবার যাত্রা করতে পারবেন। জবাবে তারা বললেন, খুব ভালো, আপনি যা বললেন তাই করুন। ইব্রাহিম তখনই তাম্বুর ভিতরে গিয়ে সারাকে বললেন, তাড়াতাড়ি করে 18 কেজি ভালো ময়দা দিয়ে মেখে কিছু রুটি তৈরি করে দাও। ইব্রাহিম তারপর দৌড়ে গিয়ে গরুর পাল থেকে ভালো দেখে একটা কচি বাছুর নিয়ে তার গোলামকে দিলেন। সেই গোলামও তাড়াতাড়ি সেটা রান্না করতে নিয়ে গেল। পরে ইব্রাহিম দই, টাটকা দুধ এবং রান্না করা গোস্ত নিয়ে তাদের পরিবেশন করলেন। তারা যখন খাচ্ছিলেন তখন ইব্রাহিম তাদের পাশে গাছের তলায় দাঁড়িয়েছিলেন। তারা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী সারা কোথায়? তিনি বললেন, তাম্বুর ভিতরে আছেন। তখন তাদের মধ্যে একজন বললেন, সামনের বছর এই সময়ে আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসব, তখন আপনার স্ত্রী সারার কোলে একটি ছেলে থাকবে। সারা ইব্রাহিমের পিছনে তাম্বুর দরজার কাছ থেকে সব কথা শুনছিলেন। তখন ইব্রাহিম আর সারার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং সারার ছেলেমেয়ে হবার বয়স আর ছিল না। তাই সারা মনে মনে হেসে বললেন, আমার স্বামী এখন বুড়ো হয়ে গেছেন আর আমিও ক্ষয় হয়ে এসেছি, সহবাসের আনন্দ কি আবার আমার কাছে ফিরে আসবে? তখন মাবুদ ইব্রাহিমকে বললেন, সারা কেন এই কথা বলে হাসল যে এই বুড়ো বয়সে সত্যি কি তার সন্তান হবে? মাবুদের কাছে অসম্ভব বলে কি কিছু আছে? সামনের বছর ঠিক এই সময়ে আমি আবার তোমার কাছে ফিরে আসব আর তখন সারার কোলে একটি ছেলে থাকবে। সারা তখন ভয় পেয়ে হাসবার কথা অস্বীকার করে বললেন, না, আমি তো হাসিনি। কিন্তু মাবুদ বললেন, তা সত্যি নয়, তুমি হেসেছ বই কি? তারপর মাবুদ বললেন, সাদুম ও আমুরার বিরুদ্ধে ভীষণ হইচই চলছে, আর তাদের গুণাও জঘন্য রকমের। সেই জন্য আমি এখন নিচে গিয়ে দেখতে চাই যে তারা যা করেছে বলে আমি শুনছি তা সত্যি অতটা খারাপ কিনা, আর যদি তা না হয় তাও আমি জানতে পারব। তখন অন্য দুজন ঘুরে সাদুমের দিকে চলতে লাগলেন, আর ইব্রাহিম মাবুদের সামনে দাঁড়িয়ে রইলেন। পরে ইব্রাহিম মাবুদের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বললেন, কিন্তু আপনি কি খারাপ লোকদের সঙ্গে সৎ লোকদেরও মুছে ফেলবেন? শহরের মধ্যে যদি 50 জন সৎ লোক থাকে, তবে সেই 50 জনের দরুন গোটা শহরটাকে রেহাই না দিয়ে কি সত্যিই আপনি তা ধ্বংস করে ফেলবেন? এটা আপনার পক্ষে অসম্ভব। সৎ এবং খারাপের প্রতি একই রকম ব্যবহার করে তাদের একসঙ্গে মেরে ফেলা যে আপনার পক্ষে একেবারেই অসম্ভব। সমস্ত দুনিয়ার যিনি বিচারকর্তা, তিনি কি ন্যায় বিচার না করে পারেন? তখন মাবুদ বললেন, যদি সাদুম শহরে 50 জন সৎ লোক পাওয়া যায়, তবে তাদের দরুন গোটা শহরটাকেই আমি রেহাই দেব। ইব্রাহিম বললেন, দেখুন, আমি ধুলা ও ছাই ছাড়া আর কিছুই নই, তবুও আমি সাহস করে আমার মালিকের সঙ্গে কথা বলছি। ধরুন যদি 50 জন সৎ লোক না হয়ে 5 জন কম হয়, তাহলে কি সেই 5 জন কম হওয়ার জন্য আপনি গোটা শহরটাকে ধ্বংস করে ফেলবেন? তিনি বললেন, আমি যদি সেখানে 45 জনকেও পাই, তবে আমি তা ধ্বংস করব না। ইব্রাহিম তাকে আবার বললেন, ধরুন যদি সেখানে মাত্র 40 জন সৎ লোক পাওয়া যায়? তিনি বললেন, সেই 40 জনের জন্যই আমি তা ধ্বংস করব না। ইব্রাহিম বললেন, আমার মালিক যেন আমার কথায় অসন্তুষ্ট না হন। আচ্ছা, যদি সেখানে 30 জনকে পাওয়া যায়? তিনি বললেন, যদি আমি 30 জনকেও সেখানে পাই, তবে আমি তা ধ্বংস করব না। ইব্রাহিম বললেন, আমি যখন সাহস করে দিন দুনিয়ার মালিকের সঙ্গে কথা বলছি, তখন আরও বলছি, যদি সেখানে 20 জনকে পাওয়া যায়? তিনি বললেন, সেই 20 জনের জন্যই আমি তা ধ্বংস করব না। তখন ইব্রাহিম বললেন, আমার মালিক যেন অসন্তুষ্ট না হন, আমি আর একবার মাত্র বলছি, যদি সেখানে 10 জনকে পাওয়া যায়? তিনি বললেন, সেই 10 জনের জন্যই আমি তা ধ্বংস করব না। ইব্রাহিমের সঙ্গে কথা বলা শেষ করে মাবুদ সেখান থেকে চলে গেলেন, আর ইব্রাহিমও তার বাড়িতে ফিরে গেলেন। সেই দিনই সন্ধ্যাবেলায় 2 জন ফেরেস্তা সাদুম শহরে গিয়ে পৌঁছালেন। লূত তখন শহরের দরজার কাছে বসেছিলেন। তাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং মাটিতে উবুর হয়ে সালাম জানিয়ে বললেন, দেখুন, আর এগিয়ে না গিয়ে আপনারা দয়া করে আপনাদের এই গোলামের ঘরে আসুন এবং হাত পা ধুয়ে রাতটুকু কাটান। খুব ভোরে উঠেই না হয় আবার চলতে শুরু করবেন? জবাবে তারা বললেন, না, আমরা এই শহরচকেই রাত কাটাব। কিন্তু লূত যখন খুব সাধাসাধি করতে লাগলেন, তখন তারা তাঁর সঙ্গে গিয়ে তার বাড়িতে ঢুকলেন। পরে লূত খামিহীন রুটি সেকে তাদের জন্য একটা মেজবানির আয়োজন করলেন, আর তারাও খাওয়া দাওয়া করলেন। কিন্তু তারা শুতে যাবার আগেই সাদুম শহরের সব জোয়ানো বুড়োরা এসে বাড়িটা ঘেরাও করল। তারা লূতকে ডেকে বলল, আজ রাতে যে 2 জন লোক তোমার এখানে এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এসো, আমরা ওই 2 জন পুরুষের সঙ্গে জেনা করব। সাদুমের অনেক লোক সমকামী ছিল এবং বিপদগামী হয়ে আল্লাহর বিরুদ্ধে গুনাহ করল। তখন লূত দরজার বাইরে লোকদের সামনে গেলেন এবং তার পিছনে দরজা বন্ধ করে দিয়ে বললেন, ভাইয়েরা আমার, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এই রকম খারাপ কাজ করো না। দেখো, আমার 2টি মেয়ে আছে, তারা কখনো কোনো পুরুষের সঙ্গে থাকেনি, তাদের আমি তোমাদের কাছে বের করে নিয়ে আসছি। তাদের সঙ্গে তোমরা যা খুশি করো, কিন্তু এই লোকদের উপর কিছু করো না, কারণ তারা আমার ঘরে আশ্রয় নিয়েছেন। কিন্তু তারা বলল, যা যা, পথ থেকে সরে দাঁড়া। তারা আরও বলল, লোকটা আমাদের এখানে এসেছে বিদেশি হিসাবে, আর তারপর থেকে আমাদের উপর কেবল মোড়লি করে বেড়াচ্ছে। এখন আমরা ওদের চেয়েও তোর সঙ্গে আরও খারাপ ব্যবহার করব। এই বলে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজাটা ভেঙে ফেলবার উদ্দেশ্যে লুতকে ভীষণভাবে ঠেলতে লাগল। তখন সেই দুইজন লোক হাত বাড়িয়ে লুতকে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর তারা আলোর ঝলক দিলেন, আর তাতে দরজার বাইরে দাঁড়ানো জোয়ান ও বুড়ো লোকেরা হঠাৎ চোখে আর দেখতে পেল না। ফলে সেই লোকগুলো দরজা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়ল। পরে সেই দুজন লোক লুতকে জিজ্ঞাসা করলেন, এই শহরে তোমার জামাই, ছেলে, মেয়ে কিংবা আর কোনো আত্মীয় স্বজন আছে কি? তাদের সবাইকে নিয়ে এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও, কারণ এই এলাকা ধ্বংস করে ফেলবার জন্য আমরা তৈরি হয়ে আছি। এই এলাকার লোকদের বিরুদ্ধে মাবুদের কাছে এত ভীষণ হইচই হচ্ছে যে তিনি তা ধ্বংস করবার জন্য আমাদের পাঠিয়ে দিয়েছেন। তখন লুত বাইরে গিয়ে যারা তার জামাই হবে তাদের বললেন, তোমরা তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাও, কারণ মাবুদ এই শহরটা ধ্বংস করবার জন্য তৈরি হয়ে আছেন। কিন্তু তারা মনে করল তিনি তামাশা করছেন। সকাল হলে পর সেই ফেরেস্তারা লুতকে তাগাদা দিয়ে বললেন, শীঘ্র করো, তোমার স্ত্রী এবং তোমার দুই মেয়ে যারা এখানে আছে তাদের নিয়ে বের হয়ে যাও। তা না হলে যে গজব এই শহরের উপর নেমে আসছে, তুমিও তার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। লুত কিন্তু যাই যাচ্ছি করতে লাগলেন, কিন্তু মাবুদের রহমত তার উপর ছিল বলে সেই দুজন তার এবং তার স্ত্রী ও মেয়েদের হাত ধরে টেনে শহরের বাইরে নিয়ে আসলেন। সবাইকে বের করে নিয়ে আসবার পর সেই দুজনের একজন বললেন, বাঁচতে চাও তো পালাও, পিছনে তাকিও না এবং এই সমভূমির কোনো জায়গায় থেমো না, পাহাড়ে পালিয়ে যাও, তা না হলে তোমরাও মারা পড়বে। তারপরেই মাবুদ আসমান থেকে সাদুম ও আমুরার উপর গন্ধক ও আগুনের বৃষ্টি শুরু করলেন। তিনি সেই শহর দুটি, সমস্ত সমভূমিটা, শহরের সমস্ত লোক এবং সেখানকার জমির উপর জন্মেছে এমন সব কিছু ধ্বংস করে দিলেন। লুতের স্ত্রী লুতের পিছনে পড়ে পিছনের দিকে ফিরে তাকালেন, আর তাতে তিনি লবণের একটা থাম হয়ে গেলেন। পরের দিন ইব্রাহিম খুব ভোরে উঠে সেই জায়গায় গেলেন যেখানে আগের দিন তিনি মাবুদের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি নিচে সাদুম, আমুরা এবং সমস্ত সমভূমিটার দিকে তাকিয়ে দেখলেন যে প্রকাণ্ড চুলা থেকে যেমন ধোঁয়া ওঠে, তেমনি সেই সব এলাকা থেকে ধোঁয়া উঠছে। এইভাবে লুত যেখানে বাস করতেন, আল্লাহ সেই সমভূমির শহরগুলো ধ্বংস করবার সময় ইব্রাহিমের কথা ভেবে লুতকে ওইখানকার বিপদের মাঝখান থেকে সরিয়ে এনেছিলেন।
এটি হচ্ছে সেই দুঃখজনক গল্প যে কিভাবে আল্লাহ পাক আকাশ থেকে জ্বলন্ত গন্ধক ফেলে সাদুম ও আমুরা শহরের বিচার করেছিলেন। বর্তমানে ধ্বংসিত সাদুম শহর প্যালেস্টাইনেই মৃত সাগরের তলদেশে রয়েছে। গুনাহ ধরে রাখা বা গুনাহের পিছনে চলা কখনোই একটি উত্তম সিদ্ধান্ত নয়। গুনাহের বিচার করার বিষয়ে আল্লাহ পাক খুবই ভয়ানক। এখন আমাদের অনুষ্ঠানের বাকি সময়টুকুতে আমরা তৌরাত শরীফের বাকি অংশটুকু দেখতে চাই যে আল্লাহ পাক কিভাবে ইব্রাহিম ও সারিকে একটি সন্তান দান করেন, যার মধ্যে দিয়ে তার করা অনেক আগের ওয়াদা পূর্ণ হয়েছিল। ২১ অধ্যায়ে লেখা আছে,
মাবুদ তার কথা মতোই সারার দিকে মনোযোগ দিলেন এবং তিনি তাঁর জন্য যা করবেন বলে ওয়াদা করেছিলেন তা করলেন। এতে সারা গর্ভবতী হলেন। ইব্রাহিমের বুড়ো বয়সে সারার গর্ভে তাঁর ছেলের জন্ম হল। আল্লাহ যে সময়ের কথা বলেছিলেন সেই সময়েই তার জন্ম হল। ইব্রাহিম সারার গর্ভের এই সন্তানের নাম রাখলেন ইসহাক। আল্লাহর হুকুম অনুসারে ইব্রাহিম আট দিনের দিন তার ছেলে ইসহাকের খৎনা করালেন। ইব্রাহিমের বয়স যখন 100 বছর, তখন তার ছেলে ইসহাকের জন্ম হয়েছিল। সারা বলেছিলেন, আল্লাহ আমার মুখে হাসি ফুটালেন, আর সেই কথা শুনে অন্যের মুখেও হাসি ফুটবে। তিনি আরও বলেছিলেন, সারা যে সন্তানকে বুকের দুধ খাওয়াবে, এই কথা এর আগে কে ইব্রাহিমকে বলতে পারত? অথচ তার এই বুড়ো বয়সেই তার সন্তান আমার কোলে আসল।
এভাবে আল্লাপাক তার ওয়াদা পূর্ণ করেছিলেন, যা তিনি অনেক আগে ইব্রাহিম ও সারির কাছে করেছিলেন। সারি, যাকে এই কথা বলা হতো, তিনি কখনোই সন্তান জন্ম দিতে পারবেন না, তিনি সন্তান ধারণ করলেন, যেভাবে আল্লাপাক বলেছিলেন। তারা তার নাম রাখলেন ইসাক, যার অর্থ হল হাস্য। কিন্তু ইসহাকের জন্ম হওয়ায় সবাই আনন্দিত ছিলেন না। কিতাবে লেখা আছে,
ইসহাক বড় হলে পর যেদিন তাকে মায়ের দুধ ছাড়ানো হল, সেই দিন ইব্রাহিম একটা বড় মেজবানি দিলেন। সারা দেখলেন, মিশরীয় হাজেরার গর্ভে ইব্রাহিমের যে সন্তানটি জন্মেছে, সে ইসহাককে নিয়ে তামাশা করছে। এই অবস্থা দেখে তিনি ইব্রাহিমকে বললেন, ছেলে শুদ্ধ ওই বাদিকে বের করে দাও, কারণ ওই ছেলে আমার ইসহাকের সঙ্গে বিষয় সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না। ছেলে ইসমাইলের এই ব্যাপার নিয়ে ইব্রাহিমের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাকে বললেন, তোমার বাদি ও তার ছেলেটির কথা ভেবে তুমি মন খারাপ করো না, সারা তোমাকে যা বলছে তুমি তাই করো, কারণ ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। তবে সেই বাদির ছেলের মধ্য দিয়েও আমি একটা জাতি গড়ে তুলব, কারণ সেও তো তোমার সন্তান। তখন ইব্রাহিম খুব ভোরে উঠে কিছু খাবার আর পানিতে ভরা একটা চামড়ার থলি হাজেরার কাঁধে তুলে দিলেন। তারপর ছেলেটিকে তার হাতে দিয়ে তাকে বিদায় করে দিলেন।
ইসমাইলের চলে যাওয়াটা ইব্রাহিমের জন্য কষ্টদায়ক ছিল, কিন্তু এটা ঘটতেই হতো, কারণ আল্লাপাক তার কাছে এটা প্রকাশ করেছিলেন যে সেই নতুন জাতি এবং দুনিয়ার নাজাদদাতা ইসহাকের মধ্যে দিয়ে আসবেন, ইসমাইলের মধ্যে দিয়ে নয়। ইসমাইল, যার বয়স ছিল প্রায় 15 বছর, যে ইসহাককে নিয়ে মজা করত এবং ইসহাকের মধ্যে দিয়ে আল্লাপাকের একটি মহান জাতি সৃষ্টি ও তার মধ্যে দিয়ে জগতের নাজাদদাতা আসার যে পরিকল্পনা, তার জন্য কোনো যথাযথ স্বীকৃতি ছিল না। তাহলে ইসমাইলের প্রতি কি ঘটল? কিতাবের পরবর্তী পদগুলিতে আমরা দেখতে পাই যে কিভাবে ইসমাইল তার মায়ের সাথে চলে গেল এবং মিশরের কাছে মরুভূমির মধ্যে বাস করতে লাগল এবং একজন মিশরীয় নারীকে বিবাহ করল। ইসমাইল আরব রাজ্যের পিতা হয়ে উঠলেন, যা ইসহাকের মধ্যে দিয়ে আসা জাতির কাছে শত্রুতে পরিণত হয়েছিল, যেভাবে ইব্রাহিমের কাছে আল্লাপাক ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকের দিন পর্যন্ত আরববাসী ও জিহুদীদের মধ্যে একটি শত্রুতাপূর্ণ মনোভাব রয়েছে, যা আপনারা ভালো করেই জানেন। আল্লাপাক আরববাসী, জিহুদি এবং প্রত্যেক জাতির লোকদেরকে ভালোবাসেন এবং তিনি চান যেন সবাই তার দিকে ফিরে আসে। প্রিয় বন্ধুগণ, আমাদের সময় প্রায় একেবারে শেষ প্রান্তে। আমাদের বিশ্বাস যে আপনাদের প্রত্যেকেই আরেকবার দেখলেন যে সত্য ও জীবন্ত আল্লাপাক একজন বিশ্বস্ত মাবুত, যিনি তার কথা থেকে একটুও এদিক ওদিক সরে যান না। এই জন্যই তিনি যেমনটি বলেছিলেন, সাদুম ও আমুরার প্রতি সেই রকমই বিচার করলেন। সেই জন্যই তিনি ইব্রাহিম ও সারির বৃদ্ধ বয়সেও একটি সন্তান দিলেন, যেমনটি তিনি করবেন বলে ওয়াদা করেছিলেন। এবং এই জন্যই তিনি ইব্রাহিমের দ্বারা ইসমাইলকে দূরে পাঠিয়ে দিলেন, যাতে তার অপরিবর্তনীয় যে উদ্দেশ্য তা স্থাপিত হতে পারে। আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের জোরালোভাবে আমন্ত্রণ জানাই যেন আপনারা পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেন, কারণ এটি আল্লাপাকের ইচ্ছা যেন আমরা ইব্রাহিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারি, ইব্রাহিমের সন্তানকে কোরবানি দেওয়ার ঘটনা। শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905 01 9 0 8 8 0 8 5 1। আমি আবারও বলছি 01 9 0 5 8 8 0 8 5 1। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ পাকের এই কালাম আপনাদের সঙ্গে থাকুক।
আহা, আল্লাহর ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন সীমাহীন! তার বিচারগুলো কেমন বোধের অতীত! তার পদগুলো কেমন সন্ধানের অতীত!